মুবল্লিগ হব সুন্নতে রো, খুব চর্চা করব সুন্নতে রো, দয়া করো হে শাহে মদিনা।
الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نوعيت سنة الاعتكاف فرمان مصطفی صلى الله عليه وآله وسلم حضرت جبرائيل آمين عليه الصلاة والسلام আমাকে আরজ করল যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এ কথার উপর সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার সালাম প্রেরণ করবে আর আমি তার উপর দশ বার সালাম প্রেরণ তথা শান্তি বর্ষণ করব? আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা পঙ্ক্তি লিখেন যার ব্যাখ্যা এরকম বাংলা, হে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার পবিত্র ঠোঁটদ্বয় দ্বারা এ কথার স্বীকারোক্তি পাওয়া যায় যে হ্যাঁ আপনি আমার সুপারিশ করবেন, তবে আমার গুনাহের আধিক্য আমাকে অস্থির করতে পারবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বয়ান শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, দৃষ্টিকে নত রেখে খুব মনোযোগ সহকারে বয়ান শুনব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব হয় দুজন হয়ে বসব ইনশাআল্লাহ, প্রয়োজনে সামনে এগিয়ে এসে অন্যের জন্য জায়গা প্রশস্ত করে দেব। ধাক্কা ইত্যাদি লাগলে ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ, অমনোযোগী হওয়া ধমক দেওয়া এবং বিশৃঙ্খলা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তুবু ইলাল্লাহ, উযকুরুল্লাহ, সল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে ইনশাআল্লাহ আজ্জাবাজাল্লাহ সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনতুষ্টির জন্য উচ্চস্বরে জবাব দিব। বয়ানের পরে নিজে আগে এসে সালাম ও মুসাফা এবং ইনফিরাদি কোশিশ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও নিয়ত করছি ইনশাআল্লাহ হামদ ও সালাত এবং মাদানী পরিবেশে পড়ানো হয় এমন দরুদ ও সালাম পড়াব ইনশাআল্লাহ। দরুদ শরীফের ফজিলত বলে সল্লু আলাল হাবিব বলব, তখন নিজেও দরুদ শরীফ পাঠ করব এবং অন্যান্যদেরকেও পড়াব ইনশাআল্লাহ। সুন্নি আলিমের কিতাব থেকে পাঠ করে বয়ান করব। চোদ্দ পারা সুরা নাহল ১২৫ নম্বর আয়াতে যা কানজুল ইমানের অনুবাদ এইরকম, আপন প্রতিপালকের পথের দিকে আহ্বান করো পরিপক্ক কলা কৌশল ও সদুপদেশ দ্বারা, এবং বুহারি শরীফের ৪৩৬১ নম্বর হাদিসে বর্ণিত এই ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও একটি মাত্র আয়াত হয়। এতে প্রদত্ত আহকামের অনুসরণ করব, সৎ কাজের নির্দেশ দিব এবং অসৎ কাজে নিষেধ করব ইনশাআল্লাহ। মাদানী কাফেলা, ন্যাক কাজ, এমনকি এলাকায় দাওরা বাড়াই নেকের দাওয়াত ইত্যাদির উৎসাহ প্রদান করব, অট্ট হাসি দেয়া এবং অট্ট হাসানো থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ। দৃষ্টিকে হিফাজত করার জন্য যতটুকু সম্ভব হয় দৃষ্টিকে নত রাখব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, মুহররমুল হারামের বরকতময় মাস, এই মোবারক মাসকে আহলে বায়াতে আতহার ও ইমামে আলী মাকাম, ইমামে তৃষ্ণা কাম সৈয়দুনা ইমাম হাসান ও ইমাম হুসাইন, শহীদাইন কারমাইন মুনিরাইন তাহিরাইনদের সাথে একটি বিশেষ সম্পর্ক যুক্ত। আসুন এ বিষয়ে হাসনাইনে কারিমাইনের শান ও মহত্ব সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি ইনশাআল্লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে খুবই মহব্বত করতেন এবং তাদের সামান্যতম কষ্টে পতিত হওয়ার দেখতে পছন্দ করতেন না। আসুন আমরাও তাদের ভালোবাসা নিজের অন্তরে আরো সুধীর করা এবং তাদের আচার আচরণের উপর আমল করার নিয়তে তাদের মহত্বের আলোচনা শুনি। হাসনাইন কারিমাইনদের মধ্যে বড় হল হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কুনিয়াত অর্থাৎ উপনাম হল আবু মুহাম্মদ, প্রকাশ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র। তাকে রায়হানাতুর রসুল বলা হয়। তিনি জান্নাতের যুবকদের সর্দার। তার জন্ম তৃতীয় হিজরি পনেরোই রমজান মোবারক রাতে মদিনায়ে তাইয়েবাতে জন্মগ্রহণ হয়। হুজুর সাইয়েদে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সপ্তম দিবসে তার আকিকা করেন এবং তার মাতার চুল কর্তন করেন আর নির্দেশ দিলেন যে চুলের ওজনে সমা পরিমাণ রূপা সদকা করা হোক। তার নাম রেখেছিল ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত ঘটনা অনেকটা এরকম। হযরত সাইয়্যিদাতুনা আসমা উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত সাইয়্যিদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সুসংবাদ পৌঁছিয়েছিলেন। তখন হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন এবং ইরশাদ করলেন, আসমা আমার বংশদেরকে নিয়ে আসো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে একটি কাপড়ে জড়িয়ে হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কানে প্রথমে আজান এবং বাম কানে তাকবীর দিলেন। আর হযরত সাইয়্যিদনা মাওলা আলী আল মুরতাদা করামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে জিজ্ঞাসা করলেন, তুমি এ প্রিয় পুত্র সন্তানদের কি নাম রেখেছ? বিনীতভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কেমন সাহস যে আজান এবং অনুমতি ছাড়া নাম রেখে দেব। কিন্তু এবার নিজে আরজ করলেন, তবে আমি ভেবেছিলাম যে হারাপ নাম রাখব, বাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্জি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম হাসান রাখলেন। হে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দানবীরদের সর্দার, যিনি নিজ নানা জান মাহবুবে রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কাঁধে আরোহণ করে ঘুরে বেড়াতেন, সে পবিত্র সত্তার উপর লাকু সালাম। তার ছোট ভাই সৈয়দুশ শুহদা রাকিবে দুশে মুস্তফা সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম মদিনায় মুনাওয়ারায় হয়ে থাকে। চতুর্থ হিজরির পাঁচ শাবানুল মুআজ্জমে হয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার নাম হুসাইন উশ্শাব্বির রেখেছিলেন এবং তার উপনাম আবু আবদুল্লাহ, উপাধি সিদ্দে রাসূলুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র এবং রায়হানাতুর রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল এবং তার বড় ভাইয়ের মতো তিনিও জান্নাতি যুবকদের সর্দার। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ প্রিয় দৌহিত্রের নাম তিনি স্বয়ং রেখেছিলেন। আসুন এ ধারাবাহিকতায় নাম রাখার কিছু আদব শ্রবণ করি। আজকে আমরা অজানা বশত বিভিন্ন রকমের নাম রেখে দিই, আর নাম রাখার মধ্যে কিরূপ নাম রাখা প্রয়োজন রয়েছে। উত্তম নাম রাখা সন্তানদের একটি অধিকার এবং মা বাবার পক্ষ থেকে সন্তান এর জন্য সর্বপ্রথম এবং মূল উপহার যা সে জীবনভর আঁখে ধরে রাখবে। এমনকি হাসরের ময়দানেও এ নামে মালিক করে নামের দিকে তাকে ডাকা হবে। যেমন হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের নিজের এবং নিজ পূর্বপুরুষদের নামে ডাকা হবে, তাই নিজের উত্তম নাম রাখো। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিসে পাক দ্বারা ওই লোকেরা শিক্ষা গ্রহণ করুন যারা নিজের সন্তানের নাম কোনো শিল্পী নাউজুবিল্লাহ অভিনেতা বা আল্লাহ তাআলার পানা কাফিরদের নামও রেখে দেয়। এর চেয়ে লাঞ্ছনা ও অপমান আর কি হতে পারে যে মুসলমানদের সন্তানকে কিয়ামতের দিন কাফিরের নামে ডাকা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদের সমাজে সন্তানের নাম রাখার জন্য দায়িত্ব দেয়া হয় কোনো নিকট আত্মীয় যেমন দাদি ফুফি চাচা ইত্যাদিকে, এবং অনেক ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সন্তানের এমন নাম রেখে দেয় যে যার কোনো অর্থ হয় না বা ভালো অর্থই থাকে না অথবা শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার সঠিক নয়। এরূপ নাম রাখা থেকে বেঁচে থাকতে হবে। অনেক সময় এমন নাম খুঁজতে থাকে যে যা বংশের মধ্যে পাড়া প্রতিবেশীদের এমনকি দূর দূর পর্যন্ত কারো নাম নাই। যখন কেউ শুনবে যেন বলিউডে এই নাম তো কখনো শুনিনি, প্রথমবার শুনেছি, এবং চমৎকার নাম। এই কথাগুলো শুনে যিনি নাম রেখেছিল ফুলে দুলে উঠেন। সুতরাং আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের পবিত্র নামসমূহ, সাহাবিয়ায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং আউলিয়ায়ে কামিলিনদের নামগুলো রাখা উচিত। এর দ্বারা একটি উপকার এও যে সন্তানদের সাথে সেই বুজুর্গানের দিনদের একটি রোহানি সম্পর্ক তৈরি হবে। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল্লাহ আমরাও নিয়ত করি, আমরা আমাদের যখন সন্তান সন্ততি আসবে, আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে যারা আমাদের যে প্রজন্ম আসবে তাদের নাম ইনশাআল্লাহ রাখার সময় আমরা চিন্তা ভাবনা করব এই নাম কখনো বা অর্থহীন হয়ে যাচ্ছে না, তো যেন নাম রাখার সময় আউলিয়ে কেরামের সাথে যেন সম্পর্ক থাকে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নামের সাথে সম্পর্ক থাকে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের নামের সাথে যেন সম্পর্ক থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যখন এই আয়াতে মুবারাকা নাজিল হলো যা কানজুল ইমানের অনুবাদ এই রকম, আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না কিন্তু নিকট আত্মীয়তার ভালোবাসা। তখন সাহাবায়ে কিরামগণ আলাইহিম রিদওয়ান আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই নিকট আত্মীয়তা কারা যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব? হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলিউল মুরতাদা ফাতিমাতু যাহরা এবং তাদের দুই ছেলে অর্থাৎ হযরত সাইয়্যিদুনা হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বুলালো হাম গরিবক বুলালো ইয়া রাসূলুল্লাহ পায়ে শব্বির শব্বার ফাতিমা হাইদার মদিনে মে। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল যে আহলে বাইয়াতের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব এবং প্রয়োজন। প্রত্যেক মুসলমানের কাছে নিজের জান, মাল, মান, সম্মান, মা বাবা এবং সন্তান সন্ততির চেয়ে আহলে বায়াতে কিরামগণ অধিক প্রিয় হওয়া উচিত। এই পবিত্র সত্তাদের ভালোবাসা মূলত সাইয়েদে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা কামিল ইমানের নিদর্শন। যেমন নবী রহমত শফিয়া আহমদ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে না এবং আমি তার নিজ সত্তার চেয়ে বেশি প্রিয় হব না এবং আমার সন্তান তার নিজের সন্তান থেকে বেশি প্রিয় হবে না এবং আমার আহলে বায়াত তার আপন পরিবারের চেয়ে বেশি প্রিয় ও ভালোবাসার পাত্র হবে না। ইসলামী ভাইয়েরা, পবিত্র আহলে বায়াত আলাইহিম রিদওয়ান এর শানে আল্লাহ তাআলা কুরআনুল করিমে পারা 22 সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ইমানের অনুবাদ এরকম, আল্লাহ তো এটাই চান হে নবীর পরিবার বর্গ যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন এবং তোমাদের পবিত্র করে খুব পরিষ্কার করে দিবেন। অধিকাংশ মুফাসসিরিন কিরামের মতে এ আয়াতে মোবারকা হযরত সাইয়্যিদুনা আলিউল মুরতাদা, হযরত সাইয়্যিদাতুনা ফাতিমা যাহরা, হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান এবং হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের শানে নাজিল হয়েছে। ইমাম আহমদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, এই আয়াত পাঞ্জাতন পাকের শানে নাজিল হয়। পাঞ্জাতন দ্বারা উদ্দেশ্য হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অন্য এক বর্ণনায় এও রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সাথে নিজের অন্য শাহজাদা আর নিকট আত্মীয় এবং পবিত্র বিবিদের অন্তর্ভুক্ত করেন। আয়াতে মোবারকাত তাফসির ইমাম তাবারানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অর্থাৎ হে আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা চায় যে আপনাদের নিকট থেকে মন্দ কথা, খারাপ বিষয়সমূহ দূরে রাখবেন এবং আপনাদের গুনাহের ময়লা আবর্জনা পাক পবিত্র করে দিবেন। সাদুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সাইয়েদ মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা বলেন, এই আয়াত আহলে বায়াত কিরামদের ফজিলতের উৎস এবং জানা গেল যে সকল মন্দ চরিত্র অবস্থা থেকে এদের বাঁচিয়ে রাখা হয়েছে। অনেক হাদিস শরীফে বর্ণিত আছে যে আহলে বায়াত জাহান্নামের জন্য হারাম, আহলে বায়াতরা জান্নাতি এবং এটাই সে পবিত্রকরণের উপকারিতা এবং এটি পরিণাম। আর যা তাদের পবিত্র অবস্থার যোগ্য নয় তা থেকে আল্লাহ তাআলা তাদের বাঁচিয়ে রাখতেন। আমাদেরও আহলে বায়াত পাকের ভালোবাসা স্থায়ী রাখার জন্য তাদের অনুসৃত পথে চলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের সৎকায় আমাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক এবং বেশি বেশি নেকির কাজ করে জান্নাতে এই ন্যাক ব্যক্তিদের নৈকট্যতা দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এর নিকট আহলে বায়াতের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং প্রিয় ছিলেন। হাসনাইনে কারিমাইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উভয় শাহজাদাকে আপন কাদ মুবারকে আরোহণ করাতেন। এমনকি নামাজে সিজদা অবস্থায় উভয় পিঠ মুবারকের উপর আরোহণ করলে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকে লম্বা করতেন এবং তার পিঠ মুবারকের উপর যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাকতেন তখন সিজদা থেকে মাথা মুবারক উঠাতেন, তখন তাদেরকে আস্তে আস্তে জমিনে বসাতেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা তাজদার রিসালাত শাহিন শাহে নবুয়ত নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশারে নামাজ আদায় করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে আরোহণ করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন, তখন তাদেরকে নম্রভাবে ধরে জমিনে বসিয়ে দিলেন। অতঃপর যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সিজদায় গেলেন তখন ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বিতীয়বারে এমন করলো। যে আমরা দেখি না যে আমাদের যাদের সন্তান রয়েছে ছোট ছোট বাচ্চা, কখনো নামাজ পড়ার সময় পাশে থাকে, গর্দানের উপর উঠে যায়, কখনো কখনো কুলে বসে যায়, কখনো কখনো সামনে বসে যায়, ঠিক এইভাবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পরিপূর্ণ করলেন এবং তারা উভয়কে আপন রান মুবারকে বসালেন। এভাবে শৈশবকালে একবার খুতবা চলাকালীন উভয় শাহজাদা মসজিদে আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে খুতবা দিচ্ছেন তখন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আগমন করলেন, তখন নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ রেখে তাদের নিকট গেলেন এবং তাদেরকে উঠিয়ে নিজের সামনে বসালেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন দেখুন প্রিয় ইসলামী ভাইরা। হযরত সাইয়েদনা উরওয়াহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা থেকে বর্ণনা করেন, একবার সরকারে দু আলাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিলেন, তার ঘ্রাণ নিলেন এবং বুকের সাথে জড়িয়ে ধরলেন। ওই সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি এমন মহব্বত দেখে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি ছেলে আছে, সে এখন বালেগ হয়েছে কিন্তু আমি তাকে কখনো চুমু দেইনি। হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করলেন, যদি আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে মহব্বত তুলে নেয় তবে এতে আমার কি করার আছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল যে আমাদেরও নিজের বাচ্চাদের সাথে স্নেহ ও মমতা সহকারে অবস্থান করা, সকল কাজে তাদের সাথে স্নেহপূর্ণ আচরণ করা এবং তাদেরকে নিজের সাথে খাওয়ানো, কথায় কথায় মারধর করা, তিরস্কার করা, চোখ রাঙানো খুবই ক্ষতির কারণ হতে পারে। এই জন্য বাচ্চাদের মন খুশি এবং তাদেরকে উত্তম প্রশিক্ষণ ও পরিপূর্ণ সুন্দর লালন পালনের চেষ্টা করা আমাদের অবশ্যই উচিত। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব তারবিয়তি আওলাদ অর্থাৎ সন্তানদের শিক্ষা সংগ্রহ করুন, আপনি জানতে পারবেন যে সন্তানদের কিভাবে গড়ে তুলতে হবে। এইভাবে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর রিসালা আওলাদ কি হুকুক অর্থাৎ সন্তানদের হক, যেটা মাকতাবাতুল মদিনা থেকে সহজভাবে প্রকাশ করা হয়েছে, এটির অধ্যয়ন উপকারী সাব্যস্ত হবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আসুন এখন শুনি বাচ্চাদের খুশি করার কি ফজিলত রয়েছে। শুধু কি নিজের সন্তানদেরকে খুশি করব, আদর করব, স্নেহ করব, মমতা করব, কুলে নিব, নয়, প্রত্যেক সন্তানের কথা বলা হয়েছে, ছোট বাচ্চাদের কথা বলা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মদিনার তাজদার রসুলদের সর্দার হুজুর আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে জান্নাতে একটি ঘর রয়েছে যাকে আল ফারাহ বলা হয়, তাতে ওই সকল লোক প্রবেশ করবে যারা বাচ্চাদেরকে খুশি করে থাকে। সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এক প্রশ্নের জবাবে পিতার উপর সন্তানদের হক সমূহ বর্ণনা করতে গিয়ে বলেন, পিতা আল্লাহর এ আমানতের সাথে স্নেহ ও মমতা সহকারে আচরণ করবে, তাদেরকে মহব্বত করবে, শরীরের সাথে লাগাবে, কাঁধের উপর আরোহণ করাবে, তাদের সাথে খেলা করবে, আনন্দ দানকারী কথাবার্তা, তাদের মন খুশি, মনে আনন্দ প্রদান, লালন পালন, সুরক্ষার ব্যাপারে সর্বদা এমনকি নামাজ ও খুতবায়ও খেয়াল রাখবে, নতুন ফল ফলাদি তাদেরকে দিবে, তাদেরকে খাওয়াবে, কেননা তারাও তাজা ফল নতুন নতুন জিনিস দেখে খুশি হয়ে যাবে, কখনো কখনো সামর্থ্য অনুযায়ী তাদেরকে শিরিন ইত্যাদি খাওয়াবে, পরিধানের জন্য খেলার জন্য জিনিস যা শরীরভাবে বৈধ তা অবশ্য আমরা যেন দিতে থাকি, খুশি প্রদানের জন্য মিথ্যা ওয়াদা করবেন না, বরং বাচ্চাদের সাথে ওই ওয়াদা করবেন যা করার ইচ্ছা রাখবে। এখন তো বর্তমানে আমাদের মনের মধ্যে ইচ্ছা থাকে না, সন্তানদেরকে খুশি করার জন্য কান্না করলে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলা হয়, কিন্তু তার মনের মধ্যে তার নিয়তের মধ্যে এটাই নেই, তাহলে নিজেও গুণাগার হব এবং সন্তানও এই মিথ্যা হয়তোবা শিখতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে হেফাজত করুক। বাচ্চা বেশি হলে তবে যে জিনিস দিবেন সবাইকে সমান ও এক রকম দিবেন, এককে অপরের উপর অনর্থক ধর্মীয়ভাবে মর্যাদা প্রদান ব্যতীত প্রাধান্য দিবেন না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসনাইনে করিমাইনের প্রতি মহব্বতের আরেকটি দিক শুনি, যেমন হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রহমাতে আলাম নূরে মুজাসসাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে কালেমাতে তাউজ অর্থাৎ নিরাপত্তার বাক্যসমূহ সহকারে ফুঁক দিতেন, অর্থাৎ তারা যেন নিরাপত্তাকে কোরআনুল করিমের আয়াত পাঠ করে নিরাপত্তার বাক বলে ফুঁক দিতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের সম্মানিত দাদা যান অর্থাৎ হযরত ইসহাক আলী সালাতাম এইসব কালেমা বাক্য দ্বারা ফুঁক দিতেন, আমি আল্লাহ তালার পরিপূর্ণ বাক্য সমূহের মাধ্যমে সমস্ত শয়তান ও বিষাক্ত জন্তু এবং সকল বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করছি। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তালা আলহি এই হাদিস যে এখন বাংলা শোনানো হয়েছে এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন, কালামাতুল্লাহ আল্লাহর কালামাসমূহ দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার সকল নাম, কেননা তা সকল অপূর্ণতা ও ক্ষতি থেকে পবিত্র, এই জন্য সেগুলোকে পরিপূর্ণ ও স্বয়ং সম্পূর্ণ বলা হয়। যেভাবে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা জরুরি, সেভাবে তার নাম মুবারকের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করা উচিত। যখন আমরা দোয়া করব আল্লাহ তাআলার নাম ধরে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এই আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে দেবেন ইনশাআল্লাহ। আরো বলেন, জিন ও বদনজরের মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে যায়, জিনের প্রভাব কোরআন দ্বারা সাব্যস্ত। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত ওই হাদিস শরীফ দ্বারা ফুক দেয়া ইত্যাদির বৈধতার প্রমাণ পাওয়া যায়। আমাদের প্রিয় আকা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিদেরকে ফুক দিতেন, কোরআনুল করিমের আয়াত মোবারকার মাধ্যমে রোগীদের উপর পাঠ করে ফুক দেওয়া সম্পর্কিত অনেক বর্ণনা বিদ্যমান রয়েছে, এমনকি উম্মুল মুমিনিন হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গের উপর মধ্যে কেউ অসুস্থ হত, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর বিভিন্ন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করে ফুঁক দিতেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রাজা খান বলেন, বৈধ তাবিজ যা কোরআন শরীফ বা আল্লাহর নাম সমূহ বা জিকির ও দোয়া সম্বলিত হয়ে থাকে, সে তাবিজ ব্যবহার কোনো সমস্যা নেই, বরং তা মুস্তাহাব রয়েছে, অর্থাৎ উত্তম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতিতে ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের উপকার সাধন করতে পারে তবে তাকে উপকার করা উচিত। কিন্তু আজকে বর্তমান সময়ে আমরা যখন একটু অসুস্থ হয়ে যাই, জিনের প্রভাব পড়ে আমাদের মনের মধ্যে কুপ্ররোচনা আসতে থাকে আর আমরা অবৈধ কাজের মধ্যে ফেসে যাই। অবশ্য শরীয়ত বিরোধী তাবিজ যেমন সমূহ এবং শরীয়ত বিরুদ্ধ বাক্যসমূহ দ্বারা ফুঁক দেওয়া অবৈধ, যেমন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তা উদ্দেশ্য যার জন্য ওই তাবিজ বা আমল করা হয় যদি শরীয়ত বিরুদ্ধ হয় তা অবৈধ হয়ে যাবে। যেমন মহিলারা স্বামীকে বশ করার জন্য তাবিজ করিয়া থাকে, এটা শরীয়তের হুকুমের বিপরীত। একইভাবে পরস্পরের মধ্যে ঝগড়া তথা বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য আমল ও তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাও হারাম। আলহামদুলিল্লাহ জাবাজাল্লা বর্তমান সময়ে আমার শেখ তরিকত আমির আলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদের রাজবি দামাত বরকাতুল আলিয়া হিতাকাঙ্ক্ষী মুসলমানদের উৎসাহ উদ্দীপনায় যেখানে অন্যান্য বিভাগ প্রতিষ্ঠিত করেছে, অর্থাৎ দাওয়াত ইসলামের অনেক ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে একটা ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ জাবাজাল্লা রয়েছে যা মাকতাবাতুত তাবিজাতে আত্তারিয়া মজলিস প্রতিষ্ঠিত করেছেন, যেটাতে না শুধু মাকতুবাতের মাধ্যমে চিন্তাগ্রস্তদের সহানুভূতি করা হয় বরং আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া এর প্রদত্ত তাবিজাত ও ওয়াজাফের মাধ্যমে বিভিন্ন দুর্দশা ও বিনামূল্যে রোগের চিকিৎসা করার চেষ্টা করা হয়। আলহামদুলিল্লাহ জাবাজাল্লা আজকে বিভিন্ন দেশের মধ্যে আমির আহলে সুন্নাতের তাবিজাতে আত্তারিয়া ফি সাবিলিল্লাহ দেওয়া হয় আলহামদুলিল্লাহ জাবাজাল্লা। প্রত্যেক মাসে কমপক্ষে 1,25,000 রোগীর 4,00,000-এরও বেশি তাবিজ ও ওয়াজিফা প্রদান করা হয়। এই তাবিজ আপনারা তাবিজাতে আত্তারিয়া থেকে বিনামূল্যে খুব সহজে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন আলহামদুলিল্লাহ জাবাজাল্লা এই সময়ে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া নেকির দাওয়াতের পাশাপাশি আজকে মুসলমান গুনাহ করছে, গুনাহ থেকে বাঁচার জন্য মানুষদেরকে নেককার বানাচ্ছে, নেকির দাওয়াত দিচ্ছে, মাদানী কাফালায় সফর করাচ্ছে, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ জাবাজাল্লা দিয়েছে আমাদেরকে, সুবাজার যাকে বলা হয়। তো আলহামদুলিল্লাহ তার মধ্যে একটা যে উম্মতে মুহাম্মাদির সহানুভূতির জন্য, উম্মতে মুহাম্মাদিকে সাহায্য করার জন্য যারা রোগাক্রান্ত যারা পেরেশানগ্রস্ত তাদের জন্য আলহামদুলিল্লাহ জাবাজাল্লা তাবিজাতের ব্যবস্থাও করে দিয়েছে আলহামদুলিল্লাহ জাবাজাল্লা। তো আসুন না আলহামদুলিল্লাহ যে সময়ে মানুষদেরকে নেককার বানানোর জন্য দাওয়াত ইসলামী এই অক্লান্ত পরিশ্রম করছে, যে সময়ে মানুষদেরকে রোগ সুখ থেকে বাঁচানোর জন্য ফি সাবিলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা করছে, সর্বদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই দাওয়াত ইসলামীকে আমরা কি সময় দিব না? অবশ্যই দিব ইনশাআল্লাহ জাবাজাল্লা। তাজেদার রিসালাত শাহিন শাহের নবুয়ত মুস্তফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সিনা তেরি সুন্নাত কা মদিনা বনে আকা, জান্নাত মে পরোসি মুঝে তুম আপনা বানানা। আসুন শেখ তরিকত আমিরা আল সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার এ রিসালা 163 মাদানী ফুল থেকে আংটি পরিধান করার কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করি। আজকে আমরা বর্তমানে পুরুষেরা বেশিরভাগ আংটি পরিধান করে থাকে, মহিলাদের জন্য তো এটা শুভ পায় কিন্তু পুরুষরা আংটি পরিয়ে থাকে, এর কি মাদানী ফুল শিক্ষণীয় বিষয় রয়েছে? পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম, তা হোক কিছুক্ষণের জন্য। আজকে বর্তমান সময়ে দেখুন বিভিন্ন বিয়ে শাদীতে আংটি পরিয়ে থাকে বা বিয়ের পরও সে স্বর্ণের আংটি পরিহিত অবস্থায় থাকে, অর্থাৎ মোট কথা সামান্যতম সময়ের জন্য পরেও তা পুরুষের জন্য হারাম রয়েছে। অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে স্বর্ণ রৌপ্যের অলঙ্কার পরানো হারাম, যে ব্যক্তি পরাবে সে গুনাগার হবে নাউযুবিল্লাহ। লোহার আংটি জাহান্নামীদের অলঙ্কার, নাউজুবিল্লাহ। পুরুষদের জন্য শেরপ আনটি জায়েজ, যেগুলো লেডিস স্টাইলের নয়, জেন্টস স্টাইলের, অর্থাৎ পুরুষ স্টাইলের, অর্থাৎ তা হবে কেবল এক পাথর বিশিষ্ট। আর যদি তাতে একের অধিক কয়েকটি পাথর থাকে তাহলে তা রোপার হয়ে থাকলেও পুরুষের জন্য না জায়েজ। অর্থাৎ ওই আংটির মধ্যে যদি একের চাইতে বেশি পাথর হয়ে থাকে, সেটা নাই হোক স্বর্ণের, যদি সেটা কি হয় রোপারও হয় তাহলেও না জায়েজ। পাথরবিহীন আংটি পরিধান করা না জায়েজ, কেননা এটি কোনো আংটি নয় বরং রিং, অর্থাৎ পাথর ছাড়া আংটি সম্পূর্ণরূপে না জায়েজ। পাথর ছাড়া সেটা কি হয়ে থাকে না, আংটি হয় না, সেটা কি হয়ে থাকে, রিং হয়ে থাকে। অনুরূপ পুরুষদের জন্য একাধিক জায়েজ আংটি পরিধান করা কিংবা একাধিক রিং পরিধান করা না জায়েজ। এক পাথর বিশিষ্ট রূপার একটি আংটি যদি 4.5 মাসা বা 4 গ্রাম 374 মিলিগ্রাম হতে কম ওজনের হয়ে থাকে তাহলে সেটি পরিধান করা জায়েজ, যদিও তা মোহরের প্রয়োজন এ না হয়ে থাকে, কিন্তু তা পরিহার করা অর্থাৎ তা স্টাম্পের প্রয়োজন নেই, তার পক্ষে জায়েজ আংটি পরিধান করায় না করাই উত্তম। অর্থাৎ বর্তমান সময়ে অনেকে আগেকার সময়ে যা শীল মোহর মারা হতো আংটি দিয়ে, সেটা জায়েজ দিয়েছে, কিন্তু সেটা যদি শীল মোহর মারা প্রয়োজন নেই তাহলে তা আমাদের জন্য আবশ্যক নয়, জায়েজ নয়। অবশ্য অহংকার প্রদর্শনের জন্য কিংবা মেয়েদের মতো টিপটপ স্টাইলের অথবা অন্য কোনো ঘৃণিত উদ্দেশ্যে একটি আংটি বা কেন এরূপ উদ্দেশ্য নিয়ে তো স্বাভাবিকভাবে কাপড় চোপড় পরিধান করা না জায়েজ। অহংকার বশত শুধু আংটি নয় কাপড় পরিধান করা কি রয়েছে, না জায়েজ রয়েছে। দুই ঈদে আংটি পরিধান করা মুস্তাহাব, আংটি পরিধান করা কেবল তাদের জন্য সুন্নত যাদের মোহর করার প্রয়োজন রয়েছে, অর্থাৎ স্টাম্প হিসেবে ব্যবহার করার, যেমন সুলতান, কাজী, আলিম, উলামা যারা ফতোয়ায় মোহর ব্যবহার করেন, এরা ব্যতীত অন্যান্যদের জন্য যাদের মোহর প্রয়োজন নেই তাদের জন্য সুন্নত নয়, অবশ্য পরিধান করা জায়েজ। মান্নতের কিংবা ফুক দেয়ার ধাতু তৈরি চেইন পুরুষদের পক্ষে পরিধান করা না জায়েজ এবং গুনাহ। অনুরূপভাবে মদিনা মনোয়ারা কিংবা আজমির শরীফের রূপার অথবা অন্য যে কোনো ধাতুর রিং এবং স্টাইল করে তৈরি করা আংটি পরাও জায়েজ নেই। যদি কোনো ইসলামী ভাই ধাতু তৈরি চেইন, রিং, নাজায়েজ আংটি ইত্যাদি ব্যবহার করে থাকেন তাহলে শরীয়ত মতে আবশ্যক যে তা এখনই খুলে ফেলে তওবা করে নিন। দেখুন আজকে আমরা বিভিন্ন মাজারে যাই, সেখানে রাস্তার মধ্যে ফুটপাথের মধ্যে অনেক কিছু বেচে বিক্রি করে, চেইন নয়তো বা ধাতু তৈরি ব্রেসলেট, এগুলো পরা পুরুষদের জন্য সম্পূর্ণরূপে হারাম। তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা নিয়ত করি যারা পড়েছে তারা হাত হাত খুলে ফেলবো ইনশাল্লাহ আজাবাজাল্লাহ, এবং ভবিষ্যতে আর এই হারামের কাজ করবো না ইনশাল্লাহ আজাবাজাল। এই অসংখ্য সুন্নাহ শিকার জন্য মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব, 1 312 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয়ত 16তম খণ্ড, 2 120 পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাতু আদাব হাদিয়া দিয়ে সংগ্রহ করে পাঠ করুন। সুন্নাত প্রশিক্ষণের একটি সর্বোত্তম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামের মাদানী কাফেলা, সময়ের আশিকানা রসুলদের সাথে সুন্নতে ভরা সফর করা ইনশাআল্লাহ আজাবাজাল। তো আলহামদুলিল্লাহ আজাবাজাল আমির আলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে জাজবা দিচ্ছে গুনাহ থেকে বাঁচার, নেকের কাজ করার, নেকের দাওয়াত দেওয়ার জন্য উপায় হচ্ছে মাদানী কাফেলা। তো ইনশাআল্লাহ আজাবাজাল আমরা নিয়ত করি আমরাও ইনশাআল্লাহ আজাবাজাল বেশি থেকে বেশি মাদানী কাফেলা সফর করবো ইনশাআল্লাহ আজাবাজাল। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী ইনামপত্র পর আমল করা এবং মাদানী কাফেলা সফর করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে